الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ নেতা ডিক রেজারি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ফিলিস্তিনের হামাসকে নির্মূল করার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল যে লক্ষ্য ঠিক করেছে তা অবাস্তব কাজ। জামায়াত শিবিরের লোকজন কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ছদ্মবেশে প্রবেশ করেছিল বলে দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ ঠেকাতে পাকিস্তান সীমান্তের প্রতি ইঞ্চি সিল করা হবে বলে সেদেশের নিরাপত্তা কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই আজ সকালে ডক্টর মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। ইরানের সংবিধান অনুযায়ী ভোটে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে সর্বোচ্চ নেতার অনুমোদন পেতে হয়। আজ প্রেসিডেন্ট হিসেবে অনুমোদনের ডিক্রি জারির অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা তার ডিক্রিতে বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি আবারও ইসলামী ইরানের জন্য সম্মান এনে দিয়েছেন। জনগণ ও কর্মকর্তাদের প্রচেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচনের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং জাতির নির্বাচিত ব্যক্তি এখন মহান দায়িত্ব নিতে প্রস্তুত। নতুন প্রেসিডেন্ট নিয়োগের ডিক্রিতে সর্বোচ্চ নেতা বলেন, আমাদের মহান জাতির ইচ্ছার ভিত্তিতে আমি জ্ঞানী, সৎ, জনগণমুখী ও বিদ্বান ডক্টর মাসুদ পেজেশকিয়ানের জন্য জনগণের রায়কে সমর্থন করছি এবং তাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করছি। ইরানের সর্বোচ্চ নেতা নয়া প্রেসিডেন্টের সাফল্য কামনা করে একটা গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন ডিক্রিতে। তিনি বলেছেন, ডক্টর পেজেশকিয়ানের সাফল্যের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা করে আমি এটা স্মরণ করিয়ে দিতে চাই যে তিনি যতদিন ইসলাম ও বিপ্লবের সরল পথ অনুসরণের অবিচল নীতিতে অটল থাকবেন ততদিন জাতির রায় এবং আমার অনুমোদন অব্যাহত থাকবে। আগামী মঙ্গলবার ইরানের পার্লামেন্ট মজলিসে শুরায়ে ইসলামীতে শপথ গ্রহণ করবেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। গত 5 জুলাই ইরানের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ানের বিপুল ভোটে বিজয় লাভ করেন। এদিকে ইরানের নয়া প্রেসিডেন্টের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিলোজমা খামেনি নানা ইস্যুতে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল একটি অপরাধী চক্র, তারা নিজেদের ঘৃণ্য চেহারা চরিত্রকে সবার সামনে তুলে ধরেছে। এটা কোনো সরকার নয়, এরা অপরাধী, খুনি ও সন্ত্রাসীদের চক্র। তারা এখন এমন সব মানুষের উপর ভারী বোমাবর্ষণ করছে যারা কোনোদিন একটি গুলিও ছোড়েনি। দোলনায় থাকা শিশু, 5-6 বছরের শিশু এবং নারীদের উপর বোমা ফেলা হচ্ছে। তিনি আরও বলেন, একটা সময় ফিলিস্তিনি ইস্যু ছিল শুধুমাত্র মুসলিম দেশগুলোর ইস্যু, কিন্তু আজ ফিলিস্তিন এবং গাজা ইস্যু সারা বিশ্বের ইস্যু হয়ে গেছে। মার্কিন কংগ্রেসের ভেতর থেকে শুরু করে জাতিসংঘ কিংবা প্যারিস অলিম্পিক সর্বত্রই এই ইস্যুটি ছড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদীদের ঘোষিত লক্ষ্য হল হামাসকে নির্মূল করা। বর্তমানে ফিলিস্তিনে হামাস, ইসলামী জিহাদ তথা প্রতিরোধ সংগ্রামীরা দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাচ্ছে। তারা প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে না পেরে গাজার মজলুম মানুষের উপর বোমা ফেলছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল যে লক্ষ্য ঠিক করেছে তা একটি অবাস্তব কাজ। লাওসে অনুষ্ঠিত আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের 57তম সম্মেলন শেষে মালয়েশিয়া সফর করার সময় সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ল্যাভরভ। তিনি বলেন, মুসলিম বিশ্বের সমর্থন থাকায় হামাসের অস্তিত্ব শেষ হবে না।
রুশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাধ্যমে ইসরায়েল বলছে যে হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না, কিন্তু আমার এবং আমার মতো অনেক পররাষ্ট্রমন্ত্রীর মত হচ্ছে যে এটি অবাস্তব মিশন। হামাস তার অস্তিত্ব ধরে রাখবে এবং তাদের যথেষ্ট সক্ষমতা আছে, পাশাপাশি এই সংগঠনের প্রতি মুসলিম বিশ্বের সমর্থন আছে। ল্যাভরভ তার বক্তব্যের অন্যত্র বলেছেন, কিছু দেশ নতুন সমঝোতা প্রস্তাব তৈরির চেষ্টা করছে যাতে ধাপে ধাপে সংঘাত অবসানের কথা বলা হচ্ছে। ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই প্রস্তাব তৈরির চেষ্টা চলছে। এজন্য কিছু আরব দেশ, বিশেষ করে মিশর ও কাতার, মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা করছে, এমনকি ইসরায়েলের সাথেও বিষয়টি নিয়ে তাদের কথা হয়েছে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মজদাল শামস এলাকায় রকেট হামলায় অন্তত 12 জন নিহত হওয়ার পর লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের নতুন যে কোনো হঠকারী ও দুঃসাহসিকতার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গোলান মালভূমিতে রকেট হামলার জন্য ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ আন্দোলনকে দায়ী করছে, তবে হিজবুল্লাহ ইসরায়েলের অভিযোগকে জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, হিজবুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতারা এবং লেবাননের কয়েকজন সরকারি কর্মকর্তা জোরালো ভাষায় হামলার দায় দায়িত্ব অস্বীকার করার পরও ইসরায়েল গাজায় তাদের যুদ্ধ অপরাধ থেকে বিশ্ব জনমতকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য মাজদাল শামসের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, 10 মাস ধরে গাজা উপত্যকায় নারী ও শিশুদের উপর গণহত্যা চালানোর পর এখন বর্ণবাদী ইসরায়েল বিশ্ব জনমতকে মিথ্যা ঘটনা দিয়ে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। নাসের কানানি বলেন, মজদাল শামসের ঘটনায় মন্তব্য করার এবং রায় দেওয়ার জন্য দখলদার ইসরায়েলের সামান্যতম নৈতিক বিশ্বাসযোগ্যতা নেই। তিনি সতর্ক করে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো বোকামিপূর্ণ পদক্ষেপ এই অঞ্চলকে আরও বেশি অস্থিতিশীল করতে পারে, সেক্ষেত্রে প্রধানত ইসরায়েলকে অবশ্যই এই ধরনের বোকামিপূর্ণ পদক্ষেপের অপ্রত্যাশিত পরিণতির দায় নিতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামাত শিবিরের সন্ত্রাসীরা প্রাথমিকভাবে লো প্রোফাইল বজায় রেখে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ছদ্মবেশে প্রবেশ করেছিল, কিন্তু পরে তারা বিপজ্জনকভাবে আন্দোলনের সামনের সারিতে চলে আসে। আজ রোববার বাংলাদেশ এ নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচ হুয়া ডি চিন ক্রু গণভবনে তার সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, সন্ত্রাসীরা আসলে সেই স্থাপনাগুলোতে হামলা করেছে যা জনকল্যাণে কাজ করার পাশাপাশি সরকারের সাফল্য তুলে ধরেছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কোভিড হাসপাতাল, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ও ডেটা সেন্টারের কথা উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, আমাদের সব উন্নয়নের প্রতীক যা জনগণকে স্বাচ্ছন্দ্য ও সুবিধা দিয়েছিল সেগুলো ধ্বংসের শিকার হয়েছে। সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সদস্যরা এই পরিস্থিতিতে সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য দেখিয়েছেন। এদিকে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের মধ্যে গ্রেপ্তার বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হককে দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ রোববার কাফরুল থানার এক মামলায় এই 3 নেতাসহ 8 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ডপ্রাপ্ত অপর 5 জন হলেন যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন, ঢাকা মহানগরের উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির নেতা এম এ সালাম, সাইদুল হক বাবুল ও সালেহীন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কাফরুল থানার মামলায় রুহুল কবির রিজভী সহ 8 জনকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ আটকাতে ও সন্ত্রাস মুক্ত করতে পাক জম্মু সীমান্তের প্রতি ইঞ্চি সিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ কর্মকর্তা আর সোয়াইন। সম্প্রতি উপত্যকায় দফায় দফায় জঙ্গি হামলার ঘটনা ভারতীয় সেনাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এর মধ্যে অনেকবার জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছে। তারা কাশ্মীর ছাড়িয়ে মূলত টার্গেট করছে জম্মুকে। এ পরিস্থিতিতে জম্মু কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করতে বড়সড় পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন। গোটা পরিস্থিতি সামাল দিতে জম্মু ও কাশ্মীরে DGPRRSOIN আজ জানালেন যে সব এলাকা দিয়ে অনুপ্রবেশ ঘটছে তারা এরই মধ্যে তা চিহ্নিত করেছে। অনুপ্রবেশ আটকাতে পাক জম্মু সীমান্তের প্রতিটি ইঞ্চি সিল করা হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ আলী আল হুথি। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল লোহিত সাগরে অবস্থিত হুদাইদা বন্দরে যে বিমান হামলা চালিয়েছে তার কঠোর জবাব আসছে। সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুথি কঠোর জবাবের যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেই জবাব আসছে। আলী আল হুথি বলেন, আমরা বলি না যে আরব শাসকদের হাতে যেসব গোলাবারুদ রয়েছে বলে তারা দাবি করে তেমনটা আমাদের হাতে আছে তা সত্ত্বেও এটি গাজায় আমাদের ভাইদের সমর্থন করা থেকে বিরত রাখতে পারবে না। তিনি বলেন, হুথি সমর্থিত সামরিক বাহিনীর জবাব হবে তাদের সামরিক সক্ষমতা এবং সরঞ্জামের আলোকে। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের গণহত্যার ব্যাপারে আরব শাসকদের নিরাপত্তা ও নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন আলী আল হুথি। তিনি প্রশ্ন রাখেন, যখন গাজার ভাই বোনদেরকে ইসরায়েল হত্যা করছে তখন কোথায় আপনাদের জাতীয় নিরাপত্তা এবং কোথায় আপনাদের প্রতিক্রিয়া? সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনাদের একটি অবৈধ ঘাঁটি নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে সিরিয়ায় মার্কিন ঘাঁটি তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক আগ্রাসন এবং তার প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের জন্য যখন মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে রয়েছে তখন এই হামলার ঘটনা ঘটল। লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, আজ সকালের দিকে মার্কিন নিয়ন্ত্রিত কনকো গ্যাস ফিল্ডের কাছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তবে সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন ঘাঁটি এলাকার আকাশে জঙ্গি বিমান এবং হেলিকপ্টারকে টহল দিতে দেখা যায়। আমেরিকার একটি বিমান কনকো গ্যাস ক্ষেত্রের আকাশে বেশ কয়েকটি চক্কর দেয় এবং সে সময় বিমান থেকে অগ্নিশিখা বের হয়। গত চব্বিশ ঘণ্টার মধ্যে এ ধরনের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বিশ্বের বহু মানুষ এবং বিশেষজ্ঞরা মনে করেন প্যারিস অলিম্পিক ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানটি ধর্মীয় অবমাননার প্রতি আপত্তিকর চিত্র ও অঙ্গভঙ্গিতে পূর্ণ ছিল। ব্যাপারে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলা হয়েছে বিশ্বের বহু মানুষ এবং বিশেষজ্ঞরা মনে করেন প্যারিস অলিম্পিক ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানটি মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পবিত্রতা ও ধর্মীয় অবমাননার প্রতি আপত্তিকর চিত্র ও অঙ্গভঙ্গিতে পূর্ণ ছিল। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অপ্রচলিত দৃশ্য এই ইভেন্টটিকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ক্রীড়া ইভেন্টে পরিণত করেছে। পার্স টুডের মতে, ফ্রান্স বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস প্ল্যাটফর্ম অলিম্পিকে অদ্ভুত এবং লজ্জাজনক দৃশ্য রেখে গেছে যা ইতিহাস হয়ে থাকবে। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মিউজিক্যাল বা প্রদর্শনীর দৃশ্যে অপ্রচলিত সমকামী চরিত্রগুলো তুলে ধরা হয়েছে, যা থেকে কোটি কোটি মানুষের, বিশেষ করে খোদ খ্রিস্টানদের নৈতিকতা ও ধর্মের জন্য অবমাননাকর। এ কারণে বিশ্বব্যাপী ব্যাপক ঘৃণা ও সমালোচনার ঝড় উঠেছে। ফ্রান্সের বিশপ প্যারিস অলিম্পিকে কনফারেন্স ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সময় লাস্ট সাপারের একটি এলজিবিটি থিমযুক্ত প্যারোডির জন্য আয়োজকদের নিন্দা করেছে। শুক্রবার রাতে সেন্ট্রাল প্যারিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ড্রাগ কুইন, সমকামী এবং ট্রান্সসেক্সুয়ালদের একটি টেবিলে পোজ দেওয়ার মাধ্যমে শেষ হয়েছিল। লিওনার্দো দ্য ভিনচির দ্য লাস্ট সাপারে যিশু খ্রিস্ট এবং তার অনুসারীদের দেখা গেছে। ওই ছবির আদলে অলিম্পিক আয়োজনে খ্রিস্টান ধর্মকে অবমাননা করা হয়েছে বলে বিশপ অভিযোগ করেন। অলিম্পিক আয়োজনে টেবিলের সামনে একটি বিশাল প্রদর্শনীতে নগ্ন মানুষ আবির্ভূত হয়েছিল, যা মদ এবং উৎসবের গ্রিক দেবতা ডায়োনিসাসের মতো তৈরি হয়েছিল। পুরো পারফরমেন্স জুড়ে টেবিলের পেছনে একজন পুরুষ নৃত্যশিল্পীর উন্মুক্ত অন্ডকোষ দেখতে পাওয়া যায়। মিনেসোটার বিশপ রবার্ট ব্যারন এই পারফরমেন্সকে লাস্ট সাপারের প্রতি চরম উপহাস বলে অভিহিত করেন। ইতালীয় উপপ্রধানমন্ত্রী মাতেও সালভিনি বলেন, বিশ্বজুড়ে কোটি কোটি খ্রিস্টানকে অপমান করে অলিম্পিকের উদ্বোধন ফ্রান্সের জন্য সত্যিই একটি খারাপ শুরু। বিশপ সম্মেলন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যবশত এই অনুষ্ঠানে খ্রিস্ট ধর্মকে উপহাস এবং উপহাস করার জন্য এমন দৃশ্য অন্তর্ভুক্ত করা হয়েছে যে কারণে আমরা গভীরভাবে অনুতপ্ত। এদিকে সারা বিশ্বের খ্রিস্টান এবং রক্ষণশীলরা এই অনুষ্ঠানের নিন্দা করেছেন। ইলন মাস্ক এই দৃশ্যটিকে খ্রিস্টানদের জন্য অত্যন্ত অসম্মানজনক বলে বর্ণনা করেছেন। প্রযুক্তি উদ্যোক্তা ডক্টর এলি ডেভিড বলেন, এমনকি একজন ইহুদি হিসেবে তিনি যিশু এবং খ্রিস্টান ধর্মের এই জঘন্য অপমানে ক্ষুব্ধ হয়েছিলেন। প্যারিস অলিম্পিকের প্রেসিডেন্ট শনিবার সাংবাদিকদের বলেন, আমরা আমাদের মূল্যবোধ এবং আমাদের নীতিগুলো দেখানোর জন্য একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা যতটা সম্ভব শক্তিশালী একটি বার্তা দিতে চেয়েছি। প্যারিস অলিম্পিকের প্রদর্শনীতে অনেকগুলো বিষয়ের উপর আগে থেকে ধারণকৃত এমন কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়, যা থেকে শিশুদের যৌন আকাঙ্ক্ষা সহ বিকৃত যৌনাচারের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা কিনা সবাইকে বিস্মিত করেছে এবং ব্যাপক প্রতিবাদ হচ্ছে। এই প্রদর্শনীতে একটি ছোট মেয়ের উপস্থিতির বিষয়টিকে ফ্রান্স এবং ইউরোপের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অন্ধকার ভবিষ্যৎ হিসেবে সমালোচকরা ব্যাখ্যা করেছিলেন। অন্যদিকে বেশ কয়েকজন যুদ্ধবিরোধী কর্মীর মতে, সেইন নদীতে ইহুদিবাদী শিশু হত্যাকারী দলের কনভয়ের প্যারেড অনুষ্ঠান প্যারিসের কপালে আরেকটি কলঙ্কের দাগ যা কখনো মুছে যাবে না, কারণ ফিলিস্তিনের সমর্থক বিশ্বের স্বাধীনতাকামীরা আশা করেছিল যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গাজায় ইহুদিবাদী শাসকদের হত্যার বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জানাবে, কেননা ইসরায়েল ফিলিস্তিনের বহু ক্রীড়াবিদকে হত্যা করেছে। এই সমালোচনা সম্পূর্ণ সঠিক, কারণ ফ্রান্স নিজেকে তথাকথিত ট্রান্সজেন্ডারদের রক্ষা করতে বাধ্য বলে মনে করে, যারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ নেতা ডিক রোজারি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনের হামাসকে নির্মূল করার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল যে লক্ষ্য ঠিক করেছে তা অবাস্তব কাজ। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম। শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তার এ সপ্তাহের পর্ব থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে পাব।
মানব জাতির শেষ ত্রাণকর্তা হজরত ইমাম মাহদী আল ইসলাম, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত প্রতিনিধি হিসেবে মহান আল্লাহর মনোনীত পবিত্র আসমানি নেতৃত্বের অংশ। তিনি বিশ্ব থেকে দূর করবেন বৈষম্য ও দুর্নীতি এবং প্রতিষ্ঠা করবে ন্যায় বিচারের শাসন। তাই তাঁর মর্যাদা অত্যন্ত উচ্চ পর্যায়ের ও নজিরবিহীন, ফলে যুগে যুগে প্রতারক ও সুযোগ সন্ধানী কেউ কেউ ব্যক্তিগত অবৈধ স্বার্থ হাসিলের জন্য নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছেন। ঠিক যেভাবে যুগে যুগে অনেক ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, ফেরাউন ও নমরুদের মতো কোনো কোনো অহংকারী শাসক নিজেদের খোদা বলে দাবি করেছেন যাতে মানুষের উপর তাদের বলদর্পী ও স্বৈরতান্ত্রিক কর্তৃত্ব চাপিয়ে দেওয়া যায় এবং অর্জন করা যায় অবৈধ অঢেল সম্পদ ও অতি উচ্চ পদের সম্মান। মানুষের স্বাধীনতাকেও কখনো কখনো ব্যবহার করা হয়েছে অবৈধ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বার্থে। সাম্রাজ্যবাদী অনেক সরকার ও গোষ্ঠী মানুষের স্বাধীনতার যোগান দেওয়ার অজুহাতে দেখিয়ে নানা ধরনের অবৈধ স্বার্থ হাসিল করেছে, আর এইসব অবৈধ লক্ষ্য হাসিলের জন্য যুগে যুগে ভণ্ড ইমাম মাহদীদের আবির্ভাবও ছিল লক্ষণীয়। এমনকি ইসলামের প্রাথমিক যুগগুলোতেও এ ধরনের ঘটনা ঘটেছে।
তাই এটা স্পষ্ট, ইসলামের সেই প্রাথমিক যুগ থেকেই ইমাম মাহদীর ধারণা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। ইমাম মাহদী হওয়ার মিথ্যা দাবিদারদের আবির্ভাবকে সময়ের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করলে হজরত ইমাম মাহদীর ইমামত শুরু হওয়ার আগের ও পরের ভণ্ড মাহদী বা মাহদী হওয়ার মিথ্যা দাবিদার এই দুই পর্যায়ে ভাগ করা যায়। কখনো কখনো এমনও হয়েছে যে কোনো কোনো ব্যক্তিকে মানবজাতির শেষ ত্রাণকর্তা বা ইমাম মাহদী বলে উল্লেখ করা হলেও তিনি নিজে কখনো এমন দাবি করেননি, বরং ওই ব্যক্তির একদল অজ্ঞ ও অতি উৎসাহী অনুসারী এবং সুযোগ সন্ধানী ব্যক্তিরা তাদেরকে মাহদী বলে তুলে ধরেছে। এমনই একটি ঘটনার প্রথম দৃষ্টান্ত হল আমিরুল মোমিনিন হজরত আলীর পুত্র মুহাম্মদ বিন হানিফার মৃত্যুর পর তাঁর অনেক সমর্থকই তাকে ইমাম মাহদী বলে উল্লেখ করেছে। অথচ মোহাম্মদ বিন হানিফা নিজে কখনো ঘুণাক্ষরেও এমন দাবি করেননি। গত কয়েক শতকেও পশ্চিমা উপনিবেশবাদীরা মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টিসহ নানা অবৈধ লক্ষ্য পূরণের জন্য নিজেদের দখল করা অঞ্চলগুলোতে নকল মাহদি সৃষ্টি করেছে অথবা এ ধরনের মিথ্যা দাবিদারদের দাবির প্রতি উৎসাহ দিয়েছে।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানবজাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
খোদ ইমাম মাহদি ছাড়া কোনো মুমিন ও সচেতন ব্যক্তি নিজেকে বা কোনো অযোগ্য ব্যক্তিকে ইমাম মাহদি বলে দাবি করতে পারে না, কারণ এমন দাবি ইসলামের মূল নীতিমালার বিরোধী এবং এ ধরনের মিথ্যা দাবি জনগণের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনে। যুগে যুগে অনেক উচ্চ পর্যায়ের মুসলিম মনীষী ও ইমাম মাহদির সাধারণ প্রতিনিধিবর্গ জনগণের মধ্যে ব্যাপক প্রভাব ও উচ্চতর আধ্যাত্মিক এবং জ্ঞানগত খ্যাতির অধিকারী হিসেবে নিজেদেরকে ইমাম মাহদির পর্যায়ভুক্ত বলে দাবি করার মতো পরিবেশ বা ক্ষেত্রের মধ্যে দেখতে পেয়েও ক্ষোধাভীতি ও প্রজ্ঞার কারণে কখনো এমন মিথ্যা দাবির আশ্রয় নেওয়ার কথা কল্পনা করেনি। বরং দেখা গেছে সাধারণত এমন সব ব্যক্তি নিজেদেরকে মাহদি বলে দাবি করেছেন যাদের শিক্ষাগত যোগ্যতা ছিল অত্যন্ত নিম্ন পর্যায়ের এবং কেবল একদল অশিক্ষিত ও সরলমনা মানুষই এইসব দাবির মুখে হয়েছেন প্রতারিত। এই সব নকল মাহদিদের লক্ষ্য উদ্দেশ্য ছিল ভিন্ন ধরনের, যেমন কখনো ক্ষমতা লাভের নেশা, কখনো রাজনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা বা প্রতিপত্তি অর্জন।
মুসলমানদের মধ্যে হজরত ইমাম মাহদির রয়েছে অত্যন্ত পবিত্র ও উচ্চতর মর্যাদা, তাই কোনো কোনো অসৎ ব্যক্তি এই পবিত্র মর্যাদা ও আধ্যাত্মিক অবস্থান অর্জনের লোভে নিজেকে প্রতিশ্রুত মাহদি বলে দাবি করে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। কেউ কেউ জনগণের অর্থ ও সম্পদ অবৈধভাবে হাতিয়ে নিতে নিজেদেরকে ইমাম মাহদি বলে দাবি করেছেন। কেউ কেউ ব্যাপক ইবাদত ও সংযম সাধনার মাধ্যমে জনগণের মধ্যে উচ্চতর অবস্থানের অধিকারী হওয়ায় নিজেদেরকে মাহদি বলে ভাবার মতো মানসিক বিভ্রান্তি বা কল্পনা বিলাসের শিকার হয়েছেন। এক শ্রেণীর মানুষের মোসাহেবি ও তোষামোদির প্রবণতা তাদের মধ্যে এই বিভ্রান্তি জোরদার করেছে। তবে এইসব কাল্পনিক মাহদিরা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে কখনো তেমন কোনো প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়নি, কারণ এরা বেশিরভাগ ক্ষেত্রেই ছিল দুর্বল চিত্ত ও অবিচক্ষণতা আর অদূরদর্শিতার অধিকারী।
অবশ্য মাহদি হওয়ার দাবিদার কোনো ব্যক্তি কেবল অত্যাচারী শাসক বা সরকারের বিরুদ্ধে জনগণকে লড়াইয়ের ময়দানে সুসংগঠিত ও অনুপ্রাণিত করার জন্যই মাহদি উপাধি গ্রহণ করেছেন। অত্যন্ত শোচনীয় ও রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থায় জুলুম, স্বৈরাচার, দারিদ্র ও দুর্নীতিতে নিমজ্জিত চরম হতাশার শিকার জনগণকে আকৃষ্ট করার জন্য এই পন্থা কারো কারো কাছে বেশ প্রসিদ্ধ ও আকর্ষণীয় হয়ে উঠেছিল। এইসব ব্যক্তি কেবল সামরিক ও রাজনৈতিক সংগ্রামে সাফল্য অর্জনের লক্ষ্যেই মাহদিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, আর এভাবে ইমাম মাহদির মতো প্রতিশ্রুত শেষ আসমানি ত্রাণকর্তা ও মহামানবের নামের মিথ্যা ব্যবহার প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তাই এ ধরনের নেতারা মোটেই নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য নন, কারণ মাহদি হওয়ার দাবিদার এমন লোকদের পরাজয়ের ফলে সত্যিকারের ইমাম মাহদির আবির্ভাবের মূলনীতি ও আশার আলো মানুষের মধ্যে দুর্বল ও বিকৃত হয়ে পড়ে।
তো শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদী আলাইহিসসালাম তথা মানব জাতির শেষ ত্রাণকর্তার সম্পর্কে আমরা আরও কথা বলব আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে। আদর্শ জীবন যাপন।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আজকের এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা জীবনযাপনের পদ্ধতি বিষয়ক ধারাবাহিক আদর্শ জীবনযাপন নিয়ে কথা বলছি। মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার ক্ষেত্রে পবিত্র কোরআনের ইতিবাচক প্রভাব সম্পর্কেও কথা বলেছিলাম। আমরা বলেছি বিয়ের ইতিবাচক দিক সম্পর্কেও। আজকাল যুবকদের বেশিরভাগই বিয়ের দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে আর্থিক সংকটের কথা বলে। অথচ পবিত্র কোরআন সুস্পষ্টভাবে বলেছে বিয়ের মধ্যেই রয়েছে রুটি রুজি ও বরকত।
বলা হয়েছে তোমাদের মধ্যে যারা একা ও নিঃসঙ্গ এবং তোমাদের গোলাম ও বাদীদের মধ্যে যারা সৎ ও বিয়ের যোগ্য তাদের বিয়ে দাও। যদি তারা গরিব হয়ে থাকে তাহলে আল্লাহ আপন মেহরবানিতে তাদেরকে ধনী করে দেবেন। আল্লাহ মহান, প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। যাই হোক, আজ আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। বিষয়টি হল কল্যাণকর এবং সুন্দর করে কথা বলার শিল্প। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
আসুন একসঙ্গে গল্প স্বল্প করি। কিন্তু কিভাবে, মনে রাখবেন মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক হল অন্যের সঙ্গে মেলামেশার পদ্ধতি ও ন্যূনতম রীতিনীতিগুলো জানা। আমরা আমাদের সামাজিক জীবনে কখনো রূঢ় কথাবার্তার সম্মুখীন হই, কখনো আবার অন্যদের কাছ থেকে অপমানজনক সহিংস কথাবার্তাও শুনি। শুনলে বাধ্য হই তার কথার উপযুক্ত জবাব দিয়ে মনের ক্ষোভ হালকা করতে। আজকাল আমরা আমাদের সমাজে বিচিত্র ধরনের আচরণের সংস্কৃতি লক্ষ্য করে থাকি। কথা বলার স্টাইল, হুমকি ধমকি দেওয়া, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার ঘটনা ইত্যাদি বর্তমান বিশ্বে একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
বলছিলাম, জীবন উৎকর্ষ হল এমন কিছু গুণ বৈশিষ্ট্য অর্জন করা যেগুলো অর্জিত হলে একটি সমাজের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটে এবং মানবিক সম্পর্কেরও উন্নতি ঘটে। সেই সঙ্গে সমাজে রীতি আচার ও সুস্থতা বৃদ্ধি পায়। এইসব গুণ মানুষকে ইতিবাচক আচরণ করতে সাহায্য করে। একই সাথে ব্যক্তি ও সমাজকে মানসিক ও সামাজিক অবক্ষয় থেকেও রক্ষা করে। তার পরিপ্রেক্ষিতে ব্যক্তি ও সমাজের মানসিক স্বাস্থ্যেরও উন্নয়ন ঘটে। সম্মানের সাথে অপর পক্ষের ব্যক্তিত্বের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে ব্যক্তির চিন্তা চেতনাগত উন্নয়ন ও সংস্কৃতির পরিচয় বহন করে। অন্যভাবে বলা যায়, ব্যক্তির মানসিক সুস্বাস্থ্যের লক্ষণ এটি। কেউ যখন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য সহকারে অশোভন শব্দ প্রয়োগের মাধ্যমে কথা বলে, তখন তার অজান্তেই পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের দেয়াল তৈরি করে ফেলে, এমনকি সে তার ব্যক্তিত্বকেও আহত করে ফেলে।
অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অপমান করা, মর্যাদা হানিকর আচরণ করা প্রকৃতপক্ষে সামাজিক ব্যক্তিত্বকে হুমকিগ্রস্ত করার সামিল। বিখ্যাত মনোবিজ্ঞানী ফারশাদ শিবানী বলেছেন, তাচ্ছিল্য ব্রেইনের এক ধরনের নেতিবাচক অবস্থা। ওই নেতিবাচকতার ফলে কিছু কিছু বিষয় সেই ব্যক্তির চেতনায় বা মনে উত্তেজনা তৈরি করে। সেই উত্তেজনা প্রশমন করার জন্য ব্যক্তি কিছু শব্দ ও শব্দগুচ্ছের আশ্রয় নেয় এবং অন্যকে আক্রমণ করে নিজের মনের ক্ষোভ ও উত্তেজনা কমানোর চেষ্টা করে।
পবিত্র কোরআন অন্যের ব্যক্তিত্বকে খর্ব করা, কাউকে অপমান করা ইত্যাদিকে এক ধরনের জুলুম বলে মনে করে। কোরআনের অসংখ্য আয়াতে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অপমান অপদস্থ করা, ভুল ত্রুটি খুঁজে বেড়ানো, বিকৃত নামে ডাকা ইত্যাদি থেকে মুমিনদের বিরত থাকতে বলা হয়েছে। সূরা হুজরাতের ১১ নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমাদের এক কম আরেক কমকে বিদ্রুপ করো না, হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। আর মহিলারাও যেন অন্য মহিলাদের বিদ্রুপ না করে, হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াবে না এবং পরস্পরকে খারাপ নামে ডেকো না।
অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে ব্যক্তির নিজস্ব চরিত্র ও ব্যক্তিত্বের উন্নয়ন ঘটে। সুতরাং এই সম্পর্ক গড়ে তোলার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে। তার মধ্যে রয়েছে অপরের সম্মান ও মর্যাদাকে উপলব্ধি করা এবং তার যথাযোগ্য মর্যাদা দেওয়া। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার ভাষ্য মতে, ব্যক্তি এবং সমাজকে যে গুণগুলো মানবীয় উচ্চতায় পৌঁছে দেয় তা হল ভালো ও উন্নত নীতি নৈতিকতা। উন্নত নৈতিক চরিত্র কেবল মানুষের সাথে সদ্ব্যবহার করাকে বোঝায় না, বরং নৈতিক গুণাবলী নিজের অন্তরাত্মায় লালন করা এবং বাস্তব জীবন ও কর্মে সেগুলোর প্রতিফলনকে বোঝায়। জ্ঞানের দিক থেকে উন্নতি সাধন করলেও, এমনকি বাহ্যত সভ্যতার শিখরে পৌঁছে গেলেও একটি সমাজকে মানব সমাজ বলে গণ্য করা যায় না।
সর্বোচ্চ নেতা আরও বলেন, যে সমাজের মানুষ পরস্পরের নিরাপত্তাহীনতা বোধ করে, সমাজের প্রতিটি লোক ভাবে যে তাকে হিংসা করা হচ্ছে, তার ব্যাপারে অন্যের মনে মন্দ চিন্তা রয়েছে, তাকে ঘিরে ষড়যন্ত্র করা হচ্ছে, তার প্রতি এবং তার সম্পদের প্রতি অন্যদের লোলুভ দৃষ্টি রয়েছে, সেই সমাজে কোনো শান্তি শৃঙ্খলা নেই, সেই সমাজ আসলে সমাজই নয়। তবে যেই সমাজে জনমনে নৈতিক গুণাবলী অটুট থাকে, পরস্পরের প্রতি মমত্ববোধ থাকে, দুনিয়াবি সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি না থাকে, পরস্পরের উন্নতি ও অগ্রগতির পথে কেউ কারো বাধা হয়ে না দাঁড়ায়, জনগণের মাঝে ধৈর্য ও সহনশীলতা দেখা যায়, সেই ধরনের সমাজ বস্তুগত সম্পদের দিক থেকে খুব উন্নত না হলেও জনগণ নিজেদেরকে সুখ শান্তিপূর্ণ ও নিরাপদ মনে করে, সেই রকম সমাজ আমাদের প্রয়োজন। সেজন্য আমরা নিরন্তর আমাদের অন্তরে ইসলামী চেতনা লালন করব। আজ আর কথা নয়, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
দেখব ঘুরে ইরান এবার,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। দেখব ঘুরে ইরান এবারের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা ইরানের আলবর্স প্রদেশে আছি এখন। এই প্রদেশের কারাজ শহর এবং সেই শহরের ঐতিহাসিক নিদর্শনগুলোর সঙ্গে আমরা গত আসরে পরিচিত হয়েছিলাম। আলবর্স প্রদেশের অন্যান্য শহরের মধ্যে রয়েছে তলেগন, এশতেহার্দ, সবজ বলগ, নাজারাবাদ এবং ফারদিস। আসরের সীমিত সময়ের মধ্যে সব শহরের সঙ্গে তো পরিচয় করানো যাবে না, তাই চেষ্টা করব তলেগনের সঙ্গে পরিচিত করানোর পর সময় সাপেক্ষে নাজারাবাদের উজবেক টিলার সঙ্গে পরিচয় করাতে। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
তলেগনের কেন্দ্রীয় শহরের নাম তলেগন। এটি আলবর্স প্রদেশের একটি শহর। তিনটি বিভাগে বিভক্ত এই শহরটি: নিচু তলেগন, মধ্যম তলেগন এবং উঁচু তলেগন। তিন তলেগনেই রয়েছে অসংখ্য গ্রাম। গ্রামে রয়েছে বিচিত্র সব গাছগাছালি, যার ফলে বিভিন্ন জাতের প্রাণীকুলের বাস রয়েছে এখানে। বিনোদন কেন্দ্র হিসেবেও এই তলেগনের যথেষ্ট মূল্য রয়েছে। তলেগনে মূল্যবান প্রাকৃতিক নিদর্শনাদি ছাড়াও ঐতিহাসিক এবং জিয়ারতের স্থানও রয়েছে অনেক। তলেগন শহরটি আলবর্স পর্বতমালার মাঝে একটি গ্রামীণ এলাকায় পড়েছে। এলাকাটি তেহরানের 120 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। পাহাড়িয়া এলাকায় অবস্থানের কারণে এখানকার আবহাওয়া একদিকে গ্রামীণ, অপরদিকে পার্বত্য।
এখানকার জনসংখ্যা তাই নির্ভর করে ঋতুর ওপর, কারণ গ্রীষ্মের সময়ে এখানকার জনসংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। গড় হিসেব করলে তলেগনের স্থায়ী জনসংখ্যা মাত্র 7,000। তলেগনের সঙ্গে মিশে আছে ইরানের বিখ্যাত দুই ব্যক্তিত্বের নাম। একজন হলেন ইসলামী বিপ্লবকালীন সংগ্রামী আয়াতুল্লাহ তলেগনি, তার বাড়িটি এখানেই অবস্থিত। তিনি তেহরানে জুমার নামাজের প্রথম খতিব ছিলেন। অপর নামটি হল দারভিশ আব্দুল মাজিদ তলেগনি, ফার্সি নাস্তালিক ফন্টের উদ্ভাবক ছিলেন তিনি। তলেগণের দর্শনীয় নিদর্শনের মধ্যে আরও কিছু স্থাপনার কথা বলা যেতে পারে, যেমন এখানে আছে বেশ কিছু কেল্লা, ইমামজাদা অর্থাৎ নবী বংশের সন্তানদের মাজার, কবরস্থান, হাম্মামখানা ইত্যাদি।
তলেগণের প্রাকৃতিক অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে উঁচু উঁচু অসংখ্য সুন্দর সুন্দর চূড়া। তলেগণের শাখা পর্বতমালা আলবর্জের মূল পর্বতমালারই অংশ। এর দৈর্ঘ্য হল 90 কিলোমিটার আর প্রস্থ হল 5-25 কিলোমিটার। তলেগণ পর্বতমালার সবচেয়ে নামকরা চূড়া হল শাহ আলবর্জ। এই চূড়াকে বড় আলবর্জ বলেও ডাকা হয়। চূড়াটির উচ্চতা হল সমুদ্রপৃষ্ঠ থেকে 4,200 মিটার। শাহ আলবর্জের উত্তরে ছোট ছোট 8টি প্রাকৃতিক হিমাগার রয়েছে, বেশ সুন্দর এবং বিরল। রয়েছে সবুজ গাছগাছালিময় বাগান আর অসংখ্য ঝর্ণা। চূড়া থেকে নেমে আসা ঝর্ণাগুলোর সৌন্দর্য না দেখলে সত্যিই অনুমান করা দায়। নিজ চোখে একবার দেখলে মন জুড়িয়ে যায়।
এই এলাকায় আরও অনেক চূড়া রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ এ এলাকায় তুলনামূলকভাবে একটু বেশি। এ পার্বত্য অঞ্চলে সে কারণেই ঝর্ণা বেশি। ঝর্ণা বেশি থাকায় নদীরও জন্ম হয়েছে বেশি। আর নদী ভরা পানির অস্তিত্বের কারণে তলেগণ অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে গেছে। এই ঝর্ণাগুলো শীতকালে অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করে। ঠান্ডায় জমে গিয়ে ঝর্ণাগুলো কান্দিলে পরিণত হয়। কান্দিল হল ঠান্ডায় ঝর্ণার পানি জমে গিয়ে বরফ হয়ে যায় এবং মোমের সূচাগ্র দণ্ডের মতো তৈরি হয়। ক্রিস্টালের মতো দেখতে ঝকমকে এই দণ্ডগুলোতে সূর্যের আলোর ঝলকানি যে না দেখেছে তাকে বোঝানো কঠিন। দর্শকরা ওইসব কান্দিল দেখে মুগ্ধ না হয়ে পারবেন না।
শ্রোতা বন্ধুরা, ইতোপূর্বে আমরা বলেছিলাম যে আলবর্জ প্রদেশের পার্বত্য এলাকা তলেগণে রয়েছে অসংখ্য গুহা, রয়েছে প্রাকৃতিক হিমাগার, সুন্দর সুন্দর ঝর্ণা, হ্রদ, বুনো প্রাণীদের আবাস, সবুজ শ্যামল ক্ষেতখামার, ফল ফুলের বাগবাগিচা ইত্যাদি। মজার ব্যাপার হচ্ছে ইরানের রাজধানী শহর তেহরানের খুব কাছেই কিন্তু এসবের অবস্থান। এসবের বাইরেও তলেগণের গুরুত্ব আরেকটি কারণে ইতিহাস খ্যাত। সেটা হলো এখানে যেসব কেল্লা বা দুর্গ নির্মিত হয়েছে সেগুলোই প্রমাণ করছে এই এলাকা প্রাচীনকাল থেকেই ছিল বেশ শক্তিমত্তার অধিকারী। তলেগণের পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে আলে বুয়ে শাসকদের আসা যাওয়া ছিল। বিশেষ করে ইতিহাসে এসেছে মার্দভিজ জিওরি, হাসান সাবা এবং আলাভিয়ান তাবারিস্তানের নাম উল্লেখযোগ্য। এরা নিজেদের শাসনাধীন ভূখণ্ডের সুরক্ষার স্বার্থে এই তলেগণে নির্মাণ করেছিলেন কেল্লাগুলো।
কয়েকটি কেল্লার কথা উল্লেখ না করলেই নয়, মেইমুন কেল্লা ইসমাইলিয়ানদের শাসনামলে গুরুত্বপূর্ণ এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল। আরও নিশ্চিত করে বলা যায়, হিজরি ষষ্ঠ শতকের শুরুর দিকে হাসান সাবার শাসনামলে নির্মিত হয়েছিল এই কেল্লাটি। সমকালে এই কেল্লাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত। কিন্তু হালাকু খান যখন আলামুত এবং তলেগনে হামলা চালায়, তখন কেল্লাটি ধ্বংস হয়ে যায়। কেল্লার ভেতরের মূল্যবান জিনিসপত্র তখন লুটপাট হয়ে যায়। বর্তমানে এই কেল্লাটির ধ্বংসপ্রাপ্ত দেয়ালের কিছুটা অবশিষ্ট আছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে।
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետությանը հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr526.i և AM8-4W արբանյակների միջոցով։
Հանուն բարեկութ և գթառատ Աստծո, ողջուն և բարի երեկո ցանկագին բարեկամներ, Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոն ուղիղ եթերից սկսում է իր ծառայությունը ձեզ համար։ Ցանկագին բարեկամներ, հիշեցման կարգով երեկոն կիրակի է, թվականիս հուլիսի 28-ը, իրանական օրացույցով 1403 թվականի Մորդադ ամսի 7-ը։ Ցանկագին բարեկամներ, ձեզ հետ ենք այսօր մինչև ժամը 20:50-ը, բազմաթիվ ծրագրերով, որը